কোরআনের আয়াত নাজিল হলো আরবি শব্দ আরবি শব্দের মাধ্যমে, কিন্তু আল্লাহর নবী বলতেছেন আমি পড়তে পারি না, এটা যেহেতু ওহী। এইটা কি
ওহী?
এইটা ওহী, এইটা ধারণ করা অত সহজ বিষয় নয়। আল্লাহ নবীজিকে আবার তৃতীয়বার বুকের মধ্যে জিব্রাইল আমিন চাপ দিলেন। আল্লাহ নবীজি বলেন যে আমাকে যখন জিব্রাইল আমিন বুকের মধ্যে নিয়ে চেপে ধরেন, আমার মনে হচ্ছিল যে আমার বুকটা ভেঙে মেরুদণ্ডের সাথে আমার বুকের পিঞ্জর যেন একাকার হয়ে যাচ্ছে, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি যখন তৃতীয়বার বুকের মধ্যে নিয়ে ছেড়ে দেওয়া হলো, আল্লাহ নবীজি তৃতীয়বারে এইবার পড়তে শুরু করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার ভাইরা, আল্লাহর নবীজি পড়তে লাগলেন, জিব্রাইল আমিন পড়েন, আল্লাহর নবীজিও পড়েন, আল্লাহর নবীজির সাথে সাথে এবার ওহি মুখস্থ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বুকের মধ্যে জিব্রাইল আমিন ওহি ঢেলে দিলেন, ওহিকে টাইপ করে দিলেন। কি করে দিলেন?
টাইপ করে দিলেন,
টাইপ করে দিলেন। আমার ভাইরা, আল্লাহর নবীজি বিশ্ব নবীজির এই যে জীবন শুরু হলো, আল্লাহর নবীজি নবুয়ত প্রাপ্তির সাথে সাথেই আল্লাহর নবীজিকে শরীয়তের কোন হুকুম আল্লাহর নবীজির উপর দেওয়া হয় নাই, শরীয়তের হুকুম
দেওয়া
হয় নাই। আল্লাহ নবীজি নবুয়ত প্রাপ্তির 6 বছর পরে গিয়ে নবীজির উপরে নামাজ ফরজ হলো। কয় বছর পর?
6 বছর।
জোরে বলেন কয় বছর? আল্লাহ নবীজি গভীর ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন হেরা পর্বতে। কোথায়? হেরা পর্বতে, আল্লাহকে খোঁজার জন্য। কাকে খোঁজার জন্য?
আল্লাহকে খোঁজার
জন্য। আমরা এখানে কি করেছি? মাগরিবের নামাজের পরে আমরা এখানে বসে মুরাকাবা করেছি। কি করি নাই? বলা হয়েছে বাবারা আপনারা চক্ষু বন্ধ করে বসেন। চক্ষু বন্ধ করে বসে বাবারা কিছু সময় এই যে কল, এই যে বাম স্তনের 1 ইঞ্চি নিচে যেটাকে কল বলা হয়, বাবারা আপনারা এইখানে খেয়াল করেন, এইটা হচ্ছে আল্লাহ তাআলার ভেদের মহাসমুদ্র, যেখানে স্পন্দন হচ্ছে ধরপর ধরপর করতেছে, এইটা আল্লাহ তাআলার ভেদের মহাসমুদ্র, এখানে খেয়াল করেন। বলা হয়েছে, অনেকেই বলে যে এগুলো আত্মশালা কোথায় পাইছে, এর কোনো ভিত্তি আছে নাকি? এই যে আমি বলতেছি ওহী নাজিলের ঘটনা, তাহলে বোঝা গেল যে আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীজি সর্বপ্রথমে হেরা পর্বতে গিয়ে আমার নবীজি গভীর ভাবে ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন। ঠিক না বে? ঠিক। তিনি কি করলেন? মুরাকাবা করলেন, মুরাকাবা মুশাহাদা করলেন। মুরাকাবা মুশাহাদা করি আল্লাহকে খুঁজতেছেন। কাকে?
আল্লাহকে।
আমার ভাইরা, আমার নবীজি আল্লাহর সিলেক্টেড নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবীজি নির্বাচিত নবী। আল্লাহর নবীজি নবুয়ত প্রাপ্তির পরে কিছুদিন আল্লাহর নবীজির উপর আল্লাহ তাআলার আদেশ, হে আমার বন্ধু, আপনার যারা নিকটতম মানুষ আছে, আপনি সেই নিকটতম মানুষগুলির কাছে আপনি ইসলামের দাওয়াত দিতে থাকুন। প্রথম হুকুম কি? যে নিকটতম যারা তাদের কাছে আপনি ইসলামের দাওয়াত দিতে লাগেন। আমার ভাইরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা সর্বপ্রথম মুসলমান হলো আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কি? জোরে বলেন কি হন? আমাদের আম্মা। চিৎকার দিয়ে বলুন আমাদের কি হন? আমাদের আম্মা হন। আমরা অনেকেই খাজা বাবাকে বিশ্বলি, আমার হুজুর কেবলা জানকে আমরা বাবা বলে ডাকি। কি বলি না? যে বিশ্বলি খাজা বাবা। অনেকেই টিটকারি করে, অনেকেই আমাদেরকে উপহাস করে, অনেক জাকের ভাইরা আছেন আপনাদেরকে তারা উপহাস করে। করে কি করে না? কয় যে আপনি হুজুরের সাথে, জোরে বলেন নাউজুবিল্লাহ, খাজা বলবো যে আমরা কি তার সাথে আমার মারে বিয়ে দিছি? জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালে। আমার বাবারা, বাবা হলো কয় প্রকার কি জানেননি? বাবা হলো 10 প্রকার। কয় প্রকার?
10।
জোরে বলেন কয় প্রকার? বাবা হলো 10 ধরনের বাবা। ওয়াজ, এখানে ওয়াজ করতে আসছি, কিছু জিনিস আমাদের শিখতে হবে, তাই না? তা না হলে এগুলো নিয়ে বিতর্ক থেকে যায়। বাবা হলো কয় ধরনের? দশ ধরনের। আদি পিতা আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আমাদের সর্বপ্রথম তামাম মানব জাতির তিনি পিতা, ঠিক না বে? ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। হিসাব করুন, প্রথম আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। যারা কয় যাত্রী হুজুরকে বাবা বলবো কেন, তারা কি কোনোদিন বাবা আদম আলাইহিস সালামকে চাচা আদম বলছেনি?
না।
কি কোনোদিন বলছে?
না।
নাকি দুলাভাই আদম কইছে?
না।
আদম আলাইহিস সালামের সাথে কি আমার মারে বিয়া দিছেনি?
না।
হ্যাঁ, তাহলে আমরা বাবা বলি কেন? তিনি সকল মানুষের পিতা বাবা আদম আলাইহিস সালাম। তারপরে আসেন নূহ আলাইহিস সালামকে সানি আদম বলা হয়। কি আদম? সানি আদম বলা হয়। তিনিও আমাদের পিতা, তিনি আমাদের কি পিতা। দুই প্রকার গেল, দুই নম্বরের পিতা গেল। তিন নম্বরের পিতা হলো আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের কি জাতির পিতা, তিন নম্বর পিতা গেল। চতুর্থ পিতা হলো আমাদের দয়াল নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি হন? একটু জোরে বলেন কি হন? কি ভাই ভয় লাগেনি?
না।
জাব্বা বলবো আবার কি দেখি হয়, এই এলাকার আলেম ওলামা যদি আমাদের ধরে তাহলে মুশকিল আছে। আলেম ওলামা যদি ধরে আমার কথা বলবেন, আগামীকালকে আমাদের পাশে আর একটা জলসা আছে, সেখানে জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের পিতা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ নবীজির স্ত্রীগণ মুসলিম মিল্লাতের, মুসলিম জাতির সকল মুসলমানদের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। জাওজান নবী উম্মাহাতুল মুসলিমিন। আমার ভাইরা আল্লাহ তাআলা বলতেছেন যে নবী স্ত্রীগণ হলো তামাম মুসলিম জাহানের, মুসলিম মিল্লাতের মুসলমানদের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ নবীর স্ত্রী যদি আমাদের মা হন, তাহলে আল্লাহ নবী যে আমাদের কি হলো? জোরে বলেন কি হলো? আল্লাহ নবী জি আমাদের পিতা হলো। কয় ধরনের পিতা গেল? চার ধরনের। এখন আসেন পাঁচ নম্বর হলো পিতা হলো আমাদের জন্মদাতা পিতা, তিনি আমাদের পিতা। ছয় নম্বরের পিতা হলো আমাদের শ্বশুর আব্বা, যাকে বলি বলি না, আমার স্ত্রীর আব্বাকে আব্বা বলতে হবে এমন কোন দলিল, এমন কোন প্রমাণ হাদিস কোরআনে নাই যে বাবাজি তুমি বিবাহ করেছো তোমার সেই শ্বশুরকে তুমি আব্বা বলো। শ্বশুরকে অনেকে চাচা বলেও ডাকে, চাচা তো বোনকেও বিবাহ করা জায়েজ আছে, ফুফা তো বোনকে বিবাহ করা জায়েজ আছে, মামা তো বোনকে বিবাহ করা জায়েজ আছে। দেখা গেল যে আগে বলতাম মামা, এখন মামা তো বোনকে বিবাহ করে এখন বলি আব্বা। আমার বাবারা নাকি কোনোদিন শ্বশুরকে কেউ দাদা বলে ডাকছেন এমন কোন লোক আছেন? কয় প্রকার গেল? ছয় প্রকার গেল। তাহলে শ্বশুরকে আমরা কি বলি? বাবা ডাকি। এখন আসেন সাত প্রকার বাবা হলো যেটা গুরুজন, শিক্ষক, উস্তাদ, পীর, বুজুর্গান দিন, যাদের কাছে আমরা মুরিদ হই, যারা আমাদের শিক্ষক। এই যে আমার ভাই বসে আছেন উনি মাদ্রাসার শিক্ষক, উনার ছাত্ররা উনার পুত্র সন্তান সমতুল্য, উনার সন্তান সমতুল্য উনার ছাত্ররা। সুতরাং উনাকে কোনো উনার ছাত্ররা এসে যদি বলে যে হুজুর আপনি আমার বাবার মতো, এটাও জায়েজ হবে। এটাও কি হবে?
জায়েজ হবে।
জায়েজ হবে। আমার বাবারা শায়েখ উস্তাদ পীরও হলো বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাত প্রকার গেল। আট প্রকার হলো আমার বাবারা অনেক সময় দেখা যায় যে আমরা রিক্সা ভ্যানে উঠছি, টাকা নাই, আমরা অনেক সময় রিক্সাওয়ালা গায়ে হাত দিয়ে বলি যে বাবারে টাকা নাই, একটু কম আছে, বাবাজি তুমি দুইটা টাকা কম নাও। বলি কি বলি না? নাকি আমার মারে ওই রিক্সাওয়ালা দিয়ে দেই?
হ্যাঁ,
যে আমার মারে তোরে দিয়ে দিলাম, তোরে আব্বা বললাম তুই টাকা নিস, এমন হয় নাকি? যেই সকল লোকজন এই ধরনের কথা বলে তারা আমি মনে করি যে তারা বিয়াক্কেল নাম্বার একেবারে জিরো পয়েন্টে আছে, বিয়াক্কেল নাম্বারে একর জিরো পয়েন্টে আছে। আমার বাবার এত নাম্বার লোতে চলে গেছে যে নাম্বার দেওয়ার মতো কিছু নাই। আমার বাবারা আমাদের পীর আমাদের শায়েখ, আমরা যারা পীরের কাছে মুরিদ আমাদের পীর আমাদের কি, জোরে বলেন কি, আমাদের বাবার সমতুল্য, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে নয় নম্বরের বাবা হলো যে আমরা যারা বেশি বেশি জর্দা খাই, কি খাই কি খাই না, বেশি বেশি জর্দা খাই, জর্দার নেশা লাগছে, আমরা দোকানে যাই কইলাম যে বাবা গো আমার একটু বাবা জর্দা বেশি করে দাও, নাকি বলি যে দাদা জর্দা দাও, হ্যাঁ বাবা জর্দা বলি কি বলি না, হ্যাঁ তাহলে জর্দারও আমরা বাবা বলি। দেখা গেল যে তাহলে এই যে নয় দশ নম্বরের পিতা হয়ে গেল। আমার বাবারা আমার ভাইরা, আল্লাহর নবীজি বিশ্ব নবীজি হলো আমাদের পিতার সমতুল্য, আল্লাহর নবীজির স্ত্রীগণ হলো আমাদের মা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা। আমার ভাইরা তিনি হলো মুসলিম জাহানের মধ্যে প্রথম মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ, প্রথম মুসলমান, আল্লাহ নবীজির কাছে প্রথম মুসলমান তিনি হলেন। আমার বাবারা আল্লাহর নবীজি বিশ্ব নবীজি ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কতিপয় দুষ্ট কাফেররা বলতেছে যে ও আব্দুল ইবনে মুহাম্মদ তুমি তো এতিম মানুষ, লেখা পড়া জানো না, আল্লাহ তাআলা দুনিয়ায় আর কোন মানুষ পায় নাই যে তোমার মতো একজন এতিম মানুষই নিরক্ষর মানুষে আল্লাহ নবী বানাই দেবে, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ওরা বলে কি যে নিরক্ষর মানুষ লেখা পড়া জানে না, আবু জেহেল আবু লাহাব এইটা আরব সমাজের মধ্যে বলে বেড়াচ্ছে যে নবীজি নবী দাবি করছে, এতিম মানুষ এই মানুষটা লেখা পড়াও জানে না কিচ্ছু জানে না, এই মানুষটা কি করে নবী হলো, এ তো নবী হতে পারে না। কি এর কথায় কোন মানুষের কথায় কখনো নবী সিলেক্ট হয়? কোন মানুষ ইচ্ছা করলে নবী হতে পারে? কোন মানুষ ইচ্ছা করলে ওলি হতে পারে? কি জোরে বলেন পারে? আমি যদি ইচ্ছা করলাম যে দুই চার দশ জন এসে বলল যে হুজুর আপনি আজ থেকে আমাদের ওলি হয়ে গেলেন, আপনি পীর হয়ে গেলেন, কি হওয়া যাবে? কিন্তু দেখা যায় বাংলাদেশে অনেক পীর আছে যারা সুরা সদস্যের যারা পীর নির্বাচিত হয়েছে, কি দ্বারা? সুরা সদস্য, দশ জন বিশ জন সুরা সদস্য আছে। সুরা মানে কি জানেন? আরবিতে সুরা বলে, বাংলায় বলে নির্বাহী পরিচালনা পরিষদ, ইংরেজিতে বলে কাউন্সিলর। আমার ভাইরা দুই চার দশ জনে যদি আমার ওলি বললো যে আপনি আজ থেকে ওলি হয়ে গেলেন, আমি কি ওলি হতে পারবো? তাই যদি ওলি হওয়া যায় তাহলে আমরা এরকম ওলির নির্বাচন করতাম, ওলি আল্লাহর নির্বাচন করে যে উনি আমাদের এলাকার ওলি হবে, উনি আমাদের এলাকার পীর হবে, বা উনার বাড়িতে আমরা গরু ছাগল যা দরকার সব নিয়ে যাব, কি হবে নাকি কোনোদিন? নবী সিলেক্ট করে আল্লাহ তাআলা স্বয়ং নিজে নবী, আল্লাহ তাআলা নবী নির্বাচিত করেন, কে নির্বাচিত করেন? ওলি নির্বাচিত করেন কে? আল্লাহর পক্ষ থেকে ওলি নির্বাচিত হয়, নবী আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়, এইটা কোনো মানুষ কখনো নবী বা ওলি বানাতে না। তাহলে আবু জেহেল কম চেষ্টা করছেন, হ্যাঁ যে এতিম মানুষ নবী হলো আর আমরা নবী হতে পারবো না, এইটা তো হতে পারে না। আমরাও নবী হব কিন্তু নবী দাবি করলে তো টিকে থাকা যাবে না। আমার ভাইরা আবু জেহেল বলতেছে যে এই যে এতিম মানুষ যার মা নাই বাবা নাই অর্থ নাই সম্পদ নাই, এই এতিম মানুষ কেমন করে নবী হলো আমাদের বুঝে আসে না, কেমন করে নবী হলো আমাদের বুঝে আসে না। আমার ভাইরা আল্লাহর নবীজিকে পরীক্ষা করার জন্য আবু জেহেল বলতেছে ও ভাতিজা তুমি যদি সত্যিকারে নবী হয়ে থাকো তাহলে আমাদের কাছে তোমার পরীক্ষা দিতে হবে, কি দিতে হবে, জোরে বলেন কি দিতে হবে, আবু জেহেলের মতো ওই রকম আবু জেহেল লক্ষ লক্ষ আবু জেহেলের কাছে পরীক্ষা দেওয়ার দরকার নাই, কিন্তু আবু জেহেল বলছে আল্লাহ নবীকে যে আমাদের কাছে পরীক্ষা দিতে হবে। আল্লাহ নবীজি বললেন, চাচা জান কি পরীক্ষা দিতে হবে, আপনার কাছে কি পরীক্ষা দিতে হবে? আবু জেহেল বলতেছে, ও ভাতিজা, তুমি যদি সত্যিকারেই নবী হয়ে থাকো তাহলে আমাদের কাছে পরীক্ষা দিতে হবে, অমুক দিনে তোমার দাওয়াত থাকলো তুমি সেই দাওয়াতে উপস্থিত হবে। আমার ভাইয়েরা, বাদশা হাবিব বিন মালিককে খবর দেওয়া হলো, তৎকালীন সময়ের পারস্যের সম্রাট হাবিব বিন মালিক সব থেকে ক্ষমতাশালী সম্রাট, তাকে খবর দেওয়া হলো, দাওয়াত করে আনা হলো যে আমাদের অঞ্চলে একজন নবী বলে দাবি করেছে, যার মা নাই বাপ নাই, এতিম মানুষ, লেখাপড়াও জানে না, সে নবী হতে চায়। আপনি আসুন, আমরা তাকে একটু পরীক্ষা করতে চাই, আপনি দয়া করে আসুন। বিশাল স্টেজ করা হলো, কি করা হলো, জোরে বলেন কি করা হলো, নবীগণের রাসূলগণের, দুনিয়ার কোন মানুষ না থাকলে নবীগণের পক্ষে আছে আল্লাহ, কে আছে, দুনিয়ার কোন মানুষ আল্লাহর ওলিদের সাথে না থাকলেও আল্লাহ তাআলার সাথে থাকেন, কে থাকেন,
আল্লাহ।
আমার ভাইরা, আমি যাতে কালিমা তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছেন, লা খাউফুন, কোন ভয় নাই, আমার যারা বন্ধু হয়, আমার যারা ওলি, তাদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বতে সকলে দুরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহর নবীর বিজয় হবে। আমার ভাইরা, আল্লাহর নবীজির বিজয় হবে, স্টেজ সাজানো হলো, আল্লাহর নবীজি আসতেছেন, আল্লাহর নবীজিকে স্টেজে আনা হলো। আমার ভাইরা, স্বর্ণের চেয়ারে বাদশা হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে আছে, আর আবু জেহেল সভাপতির দায়িত্ব পালন করতেছে, বাদশা হাবিব বিন মালিকের পাশে ওই দুশমন, আল্লাহ নবীজির দুশমন, মুসলমানদের দুশমন, ওই আবু জেহেল রূপা চেয়ারে বসে আছে। আল্লাহ নবীজির জন্য কিছু নাই, আল্লাহ নবীজির জন্য কিছু নাই, আল্লাহ নবীজি আসলেন, আসার সাথে সাথে বাদশা হাবিব বিন মালিক আল্লাহ নবীজিকে দেখে চেয়ারটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, বলতেছে আপনি কি মুহাম্মদ? আমার ভাইরা, স্বর্ণের চেয়ার থেকে উঠে দাঁড়ায় আমার নবীজিকে স্বর্ণের চেয়ারে বসাইলো। আমার ভাইরা, আবু জেহেল বলতেছে, ও আমাদের সম্রাট বাদশা হাবিব বিন মালিক, আপনি এটা কি করলেন, আমাদের দুশমনকে আপনি এখানে কেন বসাইলেন, আমাদের দুশমন, আমাদের দুশমন, আমাদের লাত মানতের দুশমন, তারে আপনি স্বর্ণের চেয়ারে বসাইলেন, এইটা কি করলেন? বাদশা হাবিব বিন মালিক বলতেছে, ও আবু জেহেল তুমি থামো, আমি যা করেছি উপযুক্ত মানুষকে আমি উপযুক্ত সম্মান দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাদশা হাবিব বিন মালিক বলতেছে, ও আবু জেহেল তুমি কি বলতে চাও, তুমি বলো। আবু জেহেল বলতেছে, আমার একটা প্রশ্ন আছে, ইনি তো নবী বলে দাবি করেছে, সত্যি যদি ইনি নবুয়ত প্রাপ্তি হয়ে থাকে, যদি নবী হয়ে থাকে, আমার প্রশ্ন হলো, এই যে হাজার হাজার মানুষ খোলা ময়দান আকাশে এখন দ্বিপ্রহর, এই যে সূর্য উদিত হয়েছে, এই সূর্যটাকে এই মুহূর্তে অস্তমিত করে দিয়ে এখানে চন্দ্র উদিত করতে হবে। কঠিন ব্যাপার না আমার ভাইরা? এইখানে চন্দ্র উদিত করতে হবে, শুধু উদিত করলে হবে না, চন্দ্র দ্বিখণ্ডিত করে আমাদেরকে দেখাতে হবে, আবার সেই চন্দ্র জোড়া লাগাই দিতে হবে, জোড়া লাগাই দিয়ে আবার ওইখানে সূর্য উদিত করে দিতে হবে। বাদশাহ হাবিব বিন মালিক দাঁড়ায় আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সব মানুষ তো হতভম্ব হয়ে গেছে, হতভম্ব অবাক হয়ে গেছে। এটা কঠিন প্রশ্ন, এই সূর্য অস্তমিত করে দেওয়া, দুপুরের সূর্য, সেই সূর্যকে অস্তমিত করে দিয়ে সেখানে আবার চন্দ্র উদিত করে দিয়ে চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে হবে, একটা কঠিন ব্যাপার না? আমার ভাইরা, আবু জেহেল তো খুশি তো অস্থির যে এইবার নবুয়াতি দাবি করো, নবুয়াতি কাকে বলে, এইবার শিক্ষা দিয়ে দেব। কিন্তু আমার আল্লাহ তাআলা, আমার নবীর সাথে আমার আল্লাহ তাআলা আছেন, কে আছেন? আল্লাহ নির্বাচিত করছেন আমার নবীকে। অনেকেই কয় যাত্রী হুজুর মাদ্রাসায় লেখাপড়া করে নাই, সে আবার ওলি আল্লাহ হইল কি করে? কি বলে, কি বলে না? কয় যে মাদ্রাসায় পড়ে নাই, সে আবার ওলি আল্লাহ হইল কি করে? আরে ভাই, মাদ্রাসায় লেখাপড়া করা ওলি আল্লাহ হওয়ার কোনো শর্ত না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলি নির্বাচিত হয় কে হয়? আল্লাহর ওলি নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে, এইটা মাদ্রাসায় পড়ার কোনো বিধান নাই। এই দেশে আমার ভাইয়েরা, বাংলাদেশের সর্বপ্রথম এই ভারত উপমহাদেশে বাংলায় কোরআন শরীফ তর্জমা করেছে গিরিশচন্দ্র সেন। নাম কি? গিরিশচন্দ্র সেন। আমার ভাইরা, আমি মুফতি মানুষ, মাওলানা মানুষ, আমার কাছে এনেও যদি কোরআনকে দেওয়া হয় যে পরিপূর্ণ কোরআন আপনি অনুবাদ করে দেন, আমার দ্বারা সম্ভব হবে না, আমাকে অনেক ডিকশনারি ঘাঁটতে হবে, ডিকশনারি ঘেঁটে তারপরে পরিপূর্ণ কোরআনের অনুবাদ করতে হবে আমার ভাইরা। কিন্তু গিরিশচন্দ্র সেন বাংলায় কোরআন অনুবাদ করে দিল, তাহলে সে কি আরবি কম জানতো নাকি? বর্তমান অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আছে যাদের কাছে কোরআন নিয়ে গেলে তারাও অনেকে পারবে না, তাহলে তাদের থেকে গিরিশচন্দ্র সেন অনেক দক্ষ, ঠিক না বে? ঠিক। তাহলে গিরিশচন্দ্র সেন তো আল্লাহর ওলি হয়ে যাইতো, তার দরবারে আট্টশীর মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আট্টশীর মতো যাইতো, আর লক্ষ লক্ষ গরু ছাগল ভেড়া বকরি এগুলো নিয়ে মানুষ গিরিশচন্দ্র সেনের কাছে যাইতো, ঠিক না বে? ঠিক। কিন্তু আসলে আরবি জানা আল্লাহর ওলি হওয়ার শর্ত না। আরবি ওই আরবের যে সকল উটগুলি আছে, দুম্বাগুলি আছে, ওগুলো আরবি বোঝে, বোঝে কি বোঝে না? জোরে বলেন, বোঝে কি বোঝে না? বাংলাদেশের গরুগুলো আরবি বোঝে, বাংলা বোঝে না? বাংলা ভাষা ভালোই বোঝে। আমরা যদি গরু রেখে এই গরু ডানি ডানি বামে বামে, ও কিন্তু বামেও যাবে ডানিও যাবে, যদি বলে এই সুজা যা, সুজাও যাবে, যাবে কি যাবে না? তা সৌদি আরবের, সৌদি আরবের যে উটগুলি আছে, দুম্বাগুলি আছে, সেগুলো আরবি বোঝে, তাহলে সেগুলোও তো আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক না বে? ঠিক। আল্লাহর ওলি হওয়ার জন্য আরবি জানা সত্য নয়, আর আরবি জানলেই আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর ওলি সিলেক্টেড হয় আল্লাহর পক্ষ থেকে। কার থেকে?
আল্লাহর পক্ষ থেকে।
এই বোকাগুলো কয় যে আট্টি হুজুর তো মাদ্রাসায় পড়ে নাই, তার সে আল্লাহর ওলি হলো কি করে? আমার বাবারা, আল্লাহর ওলি বিশ্বলি আমার হুজুর কেবলা যান, আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে আলমে আরব জগৎ থেকে আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথার থেকে? আলমে আরওয়াত জগৎ থেকে, রুহের জগৎ থেকেই আল্লাহ তাআলা যাদেরকে ওলি বানাবেন রুহের জগৎ থেকে ভাগ করে দিয়েছেন। কি করছেন? যে নবী হবে রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা তাকে ভাগ করে দিয়েছেন, যে চোর হবে ওই চোরকে রুহের জগৎ থেকে আল্লাহ ভাগ করে দিয়েছে, ও দুনিয়াতে আসে কিভাবে কিভাবে একভাবে একভাবে চোর হয়ে যাবে, ডাকাত হওয়ার দরকার ও ডাকাত হবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি মানুষ বানায়?
না না।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কামাল ভাই, কামাল ভাইয়ের আব্বা জান বলেন, হুজুর কেবলা জানে, ছোট ভাই, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, হুজুর কেবলা জানে, ছোট ভাই বলেন যে আমার আব্বা জান, অর্থাৎ আমাদের হুজুর কেবলা জানে আব্বা জান হযরত খাজা আলিমুদ্দিন রহমতুল্লাহ আলাই, উনি স্বপ্নে দেখলেন আমার হুজুর কেবলা জানের বয়স তখন মাত্র 7 বছর। কয় বছর? 7 বছরের বালক আমার পীর কেবলা জান হুজুর, আমার হুজুর কেবলা জানের আব্বা জান খাজা আলিমুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, উনি স্বপ্নে দেখতেছেন যে আমার সন্তান পুকুরের মধ্যে ঢিল ছুঁড়ে মারতেছে। কোথায়?
পুকুরের মধ্যে।
স্বপ্ন দেখতেছেন যে পুকুরের মধ্যে উনি ঢিল ছুঁড়ে মারতেছেন, আমার হুজুর কেবলা জান ঢিল ছুঁড়ে মারতেছেন, কিন্তু পুকুরের যে কসুরি পানাগুলো, এই কসুরি পানাগুলো এই ঢিল ছুঁড়ার কারণে যে ঢেউ সৃষ্টি হচ্ছে, ঢেউ কচুরি পানাগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। জোরা বলেন সুবহানাল্লাহ। তিনার আব্বা জান স্বপ্নে দেখলেন, এইটা আমি শুনেছি আমাদের শ্রদ্ধেয় কামাল ভাইয়ের আব্বা, অর্থাৎ আমার হুজুর কেবলা জানের ছোট ভাইয়ের জবান থেকে। উনি ইন্তেকাল করেছেন, আমি ওনাকে বললাম, চাচা জান, আপনি তো আমার পীর কেবলা জান হুজুরের ছোট ভাই, আপনি হুজুর কেবলা জানের জীবন সম্পর্কে একটু বলেন। উনি বলতেছেন যে বাবাজি, এত নরম মানুষ, আল্লাহর ওলির আওলাদ, আল্লাহর ওলির ভাই, এত নরম মানুষ। উনি বলতেছেন, বাবা, উনি তো সাধারণ মানুষ নয়, আল্লাহর ওলি, মহাওলি, আমার ভাই হলেও উনি একজন মহাওলি। আমার আব্বা জান স্বপ্নে দেখলেন যে আমার ভাই বয়স তখন 7 বছর, স্বপ্নে দেখতেছেন যে পুকুরের মধ্যে ঢিল ছুঁড়ে মারতেছি আর পুকুরের কচুরি পানাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। এই স্বপ্ন দেখার পরে আমার ভাইরা, আমাদের দাদা জান খাজা আলিমুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, উনি চিন্তায় পড়ে গেলেন যে স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, উনি চিন্তা করতেছেন। কয়দিন চলে গেল, চিন্তায় উনি বিভোর হয়ে গেলেন। এমন সময় একদিন রাত্রে আল্লাহর নবীজি উনাকে স্বপ্নের মধ্যে বলতেছেন যে তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি যে স্বপ্নে দেখেছো তোমার সন্তান অনাগত ভবিষ্যতে সে আমার একজন মহান নায়ক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর নবীজি বলতেছেন যে ইনি একজন অনাগত ভবিষ্যতে এমন একজন আমার একজন নায়েব হবে। আমার ভাইরা গো, আমার বন্ধুরা গো, যার পদচারণায়, যার পদ ইশারায়, যার কাছে লক্ষ লক্ষ মানুষ আসবে আর তাদের দিলের ময়লা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হুজুর কেবলা জান মহান ওলি, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত। কার থেকে? আল আরওয়াহু। তার দলিল হলো হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আল আরওয়াহু জুরুদুম মুজান্নাদাতুন ফামা তারাফা মিনহা তালাফা ওমা তানাকারা মিনহা তালাফা রাহু মুসলিম। আমার ভাইরা গো, আমার বন্ধুরা গো, আল্লাহর নবীজি বলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন যে আমাদের এই যে রুহু, এই রুহুগুলো যখন আলমে আরওয়াহ জগতে ছিল, এই রুহুগুলো সবুজ পতাকাধারী একটা সৈনিকের মতো ছিল। কিসের মতো? সবুজ পতাকাধারী সৈনিকের মতো ছিল। সেই রুহুর সাথে যেই রুহুর মহব্বত ছিল এই দুনিয়াতে এসেও, সেই ব্যক্তির সাথে সেই ব্যক্তির ভালোবাসা হবে, মহব্বত হবে, আমার ভাইরা, সে যদি পৃথিবীর এক প্রান্তে থাকে আর একজন যদি পৃথিবীর অপর প্রান্তে থাকে, তাহলে একজন আর একজনের সাথে কি হবে? জোরে বলেন, কি হবে? মহব্বত হবে। আমার ভাইরা, হুজুর কেবলা যান কি কখনো এই বাগের হাটের জমিনে ওয়াজ করতে আসছেন? জোরে বলেন, আসছেন? আসেন নাই। কিন্তু আজকে এই বাগের হাট থেকে গত রোজ শরীফেও প্রায় 150 বাস, 150টি বাসের উপরে মানুষ এই বাগের হাটের জমিন থেকেই বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছে। জোরা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নদী স্রোতের মতো মানুষ দলে দলে বিশ্ব জাকের মঞ্জিলে যাচ্ছে। বুঝতে হবে যে এই মানুষগুলির সাথে আমার কেবলা জান হুজুরের কি মহব্বত ছিল আলমে আরওয়াত জগৎ থেকে। কোথায় থেকে? রুহের জগৎ থেকে। আমার ভাইরা, সুতরাং কেউ বলুক যে আল্লাহর ওলি না, তাতে কিছু আসে যায়
না?
জোরে বলেন, কিছু আসবে যাবে
না?
এগুলো হলো প্রতিহিংসা পরায়ণ কথা। এগুলো কি
প্রতিহিংসা?
প্রতিহিংসা কয় যে আত্মসি যেগুলো যায়, এগুলো খালি বেদাত করে, এগুলো বেদাত, এগুলোর কোনো দাঁত নেই। আরে ভাই, তোমার দাঁত নেই, তুমি থাকো, আমাদের দাঁত নাই, ভালো কথা। আমার ভাইরা, আটটসি যারা যায় এলাকায়, তারা কি নামাজ পড়ে না? জোরে বলেন, মসজিদে যায় না? তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে কি রাখে না? তারা আমার নবীকে মহব্বত করে কি করে না? বরং যারা বলে যে বেদাত করে, তাদের থেকে আটটসির যারা যাকে, তারা একটি ইবাদত বেশি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। আটটসির যাকের ভাইরা ইবাদত বন্দেগী একটু বেশি করে। তার প্রমাণ হলো যে এই যারা বেদাত বেদাত করে, ওরা কখনো রহমতের সময় উঠে, রাত 3টার সময় উঠে আল্লাহরে ডাকে না। আর আটটসির যারা মুরিদ, এরা রাত 3টার সময় উঠে আরামের ঘুমকে হারাম করে দিয়ে ওরা আল্লাহরে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারে ডাকে? আল্লাহরে। আল্লাহরে ডাকে, তা উগার ভালো লাগে না? কি লাগে না? উগার ভালো লাগে না। কয় যে আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকে, ইয়া রহমাতাল্লিল আলামিন বলে ডাকে, এটা বেদাত। ওরা কি কয়? যারা তোমরা নবীকে রহমাতাল্লিল আলামিন বলে ডাকা বেদাত বলো, আমি বলতে চাই আমার নবীজিকে রহমাতাল্লিল আলামিন বলে না ডেকে তোমরা কি বলবা? মুহাম্মদ বলে ডাক পানি, কি বলবা? মুহাম্মদ বলবা? আল্লাহ নবী বলেন যে আমার নামটা যে মুহাম্মদ বলে ডাকলো, এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, দুরূদ শরীফ বলল না, আল্লাহর পক্ষ থেকে তার উপর লানত বর্ষিত হবে। কি বর্ষিত হবে? এই জন্য হাদিসে বলা হয়েছে এবং সকল উলামায়ে কিরাম একমত যে দয়াল নবীজির নাম যখন কেউ নেবে মুহাম্মদ, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। কি পড়তে হবে? সুতরাং এর দ্বারা বোঝা গেল যে দয়াল নবীজির নাম ঘন ঘন মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকা যাবে না। আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে ডেকেছেন, আমার নবীজিকে আল্লাহ তাআলা কখনো মুহাম্মদ বলে আমার নবীকে ডাকেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে কি বলে ডাকেন নাই? মুহাম্মদ বলে আমার নবীজিকে ডাকেন নাই। আমার নবীজিকে কি বলে ডাকে?
দোস্ত,
ইয়া হাবিব, ইয়া রহমাতাল্লিল আলামিন, আমার নবীজি হুজরা মুবারকের মধ্যে ঘুমিয়ে আছেন, ওইদিকে আবু জেহেল আবু সুফিয়ান, আবু জেহেল আর আবু সুফিয়ান সারা আরবের মধ্যে কারফিউ জারি করে দিয়েছে। কি জারি করছে? জোরে বলেন কি? কারফিউ। যে কোরআন, মুহাম্মদ যে কোরআন পড়ে, এইটা আসলে হলো একটা জাদুকরি মন্ত্র। কি মন্ত্র? বলে যে এটা মন্ত্র, জাদুকরি মন্ত্র, হিংসা, প্রতিহিংসা, প্রতিহিংসা পরায়ণ। কয় যে এটা জাদু করি, এই আয়াত কেউ শুনবে না, মুহাম্মদ যে কোরআন পড়ে এটা শুনবে না, এইটা যে শুনে সেই তো মুসলমান হয়ে যায়। ওরা কারফিউ জারি করলো। কি জারি? কারফিউ। যে মুহাম্মদের কোরআন পড়া শুনবে তার গদ্দান উড়িয়ে দেওয়া হবে। কারফিউ জারি করে দিচ্ছে। মানুষ কি এই কারফিউ শুনবে নাকি? এই কারফিউ মানবে? আমার ভাইরা আমার বন্ধুরা, তারপরেও আবু জেহেল আবু সুফিয়ান দেখে ব্যাপারটা কি, এত কারফিউ জারি করলাম, তারপরেও দেখি যে দলে দলে আমার ভাতিজার কাছে মানুষ যে মুসলমান হইতেছি, এ আবার কোন জাদু করলো, এ আবার কোন জাদু। আমার ভাইরা অনেকেই বলে যে আট্টুসি হুজুর জাদু জানে, যারা গালি দেয়, আমি বলি যে সমাজের মধ্যে ওরা সব থেকে নিকৃষ্ট চরিত্রের মানুষ, যার কারণে আমার পীরকে ওরা গালি দিতে পারে। আমার ভাইরা, আমার নবীজি ঘুমায়, আমার নবী যেটি হুজার শরীর মধ্যে রেস্টে যাচ্ছেন, ওদিকে আবু জেহেল চিন্তা করে যে কিরে ব্যাপারটা কি, আমরা যত কারফিউ জারি করি ততই মানুষ যায়, আমরা একটু গিয়ে দেখি, শুনে দেখি যে আসলে আমার ভাতিজা কি পড়ে। আবু জেহেল মনে মনে চিন্তা করছে যে আজকে রাত হলে, আজকে রাতের বেলা আমি যাব, যাই তার হুজরার পাশে বসে শুনব যে আমার ভাতিজা কি পড়ে। ওইদিকে আবু সুফিয়ানও চিন্তা করছে যে আমিও আমার ভাতিজা কি পড়ে, আমি আজকে রাতে যাই হুজরার পাশে বসে আমি শুনব অন্ধকার রাতে, যাতে কেউ আমাকে না দেখে। ব্যাপারটা আবু জেহেলও জানে না, আবু জেহেল আবু সুফিয়ানের কাছে বলে নাই, আবু সুফিয়ানও আবু জেহেলের কাছে বলে নাই, কেউ কারো খবর জানে না। দুইজনে দুই দিক থেকে ধীরে ধীরে গভীর রাতে শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে দুইজন আমার নবীজি দুই পাশে ঘরের হুজরা শরীফের দুই পাশে দুইজন বসে আছে, কেউ কারো খবর জানে না। আমার নবীজির উপর ওহি নাজিল হইতেছে, কি নাজিল হয়, জোরে বলেন কি নাজিল হয়। চোর ধরা পড়ে কি করে দেখছেন, ও যে কয় না যে চোরের মন পুলিশ পুলিশ, হ্যাঁ, একজনের গেছে গামছা হারাই, গামছা খুঁজে পায় না, এক লোকে খুঁজতেছে বিভিন্ন লোকের কাছে, একটা ছেলে ও গামছা নিয়ে ওর যে গায়ে জামা আছে জামার নিচেই বাচ্ছে, তা বলতে যে বাতি যা একটু দাঁড়াও, কয়ে বাবার আমি আপনার গামছা নিয়ে নেই, কি কয়ে বাবার আমি আপনার গামছা নিয়ে নেই, কয়ে ব্যাপারটা কি, আমি ডাকলাম বাবার একটু দাঁড়াও, আরে কয়ে বাবার আমি গামছা নিয়ে নেই, কয়ে বাবার তুই এদিকে আয় তো দেখি, আমার তো খুঁজতেছি গামছা, তুই বলছিস গামছা, আমি তো তোরে চোর বলি নাই। তা সত্যি উঁচু করে দেখে জোর মাজার মধ্যে গামছা বান্দা, তা চোরের মন পুলিশ পুলিশ, ঠিক না। আবু জেহেল আবু সুফিয়ান দুইজন দুই পাশে বসে আছে, কেউ কারো খবর জানে না। আমার বাইরা, আমার নবীজির উপর ওহি নাজিল হয়, কি নাজিল হয়, ওহি নাজিল হইছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলুন কুমিল লাইলা ইল্লা কলিলা, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমার নবীজিকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলুন কুমিল লাইলা ইল্লা কলিলা, হে কম্বল মুড়ি দেওয়ালা আপনি ওঠেন রাত প্রায় শেষ হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ, কি বলে ডাকে, হে কম্বল মুড়ি দেওয়ালা, আমার নবীকে আল্লাহ তো ডাক দিতে পারতেন যে হে মুহাম্মদ আপনি ওঠেন, আমার নবীকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন। আমরা যখন কাউকে ভালোবাসি, মহব্বত করি, আমরা সেই মানুষটার নাম হলো সুরুবা খাতুন অথবা সুরভি, আমরা তারে ডাকি বুড়ি বুড়ি বলে, ডাকে না মা বাবা, আদর করতে করতে ডাকে, ও বুড়ি বুড়ি মারে এদিকে আসো, বুড়ি বলে ডাকতে ডাকতে তার নামটাও বুড়ি বলে প্রসিদ্ধ হয়ে যায়, কি হয় কি হয় না। আমার বাবারা, আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা স্নেহ করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলুন, হে কম্বল মুড়ি দেওয়ার আপনি ওঠেন রাত তো শেষ হয়ে যায়। আল্লাহ নবীজির কাছে ওহি আইছে, আল্লাহ নবীজি পড়তেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলুন। ওদিকে আবু সুফিয়ান মনে করে যে আল্লাহরে দরা তো পড়ে গেছি, আবু জেহেল মনে করতেছে কিরে আমার বাতিজা তো দেখে ফেললো, ধরা পড়ে গেলাম, দুইজন দুই পাশে। এখন আস্তে আস্তে দুইজনে দুই পাশ থেকে আমার নবীজির হুজরা মুবারকের দরজার সামনে এসে হাজির। আবু জেহেল আবু সুফিয়ানের দিকে তাকায়, আর আবু সুফিয়ান আবু জেহেলের দিকে তাকায়, কিরে ভাই আপনিই যা কেন, কজে ভাই আপনিই যা কেন, কজে ভাই আর দুইজনই তো ধরা পড়ে গেছি, বাতিজা যদি সকালবেলা আমাদের কথা জনগণের কাছে বলে দেয় তাহলে জনগণ মানুষটা আমাদের কল্লা উড়াই দেবে। আমরা তো কারফিউ জারি করেছি, আমরা কি করছি? কারফিউ জারি করছি। চলো যাই আমার ভাতিজার কাছে মাপ চাই, যাতে সকালবেলা আমাদের নামটা না বলে দেয়। আমার ভাইরা, আমার নবীজি, বিশ্ব নবীজি, নবীজির দরজায় কোণাঘাত করেছে। ও ভাতিজা, তুমি দরজাটা খোলো। আল্লাহর নবী যে দরজাটা খুলে দেখলেন আবু সুফিয়ান, আবু জেহেল, চাচা জান আপনারা কি জন্য আসলেন? বলতেছে, বাবারে তুমি তো আমাদেরকে দেখে ফেললে, আমরা তো কারফিউ জারি করছিলাম, তা তুমি দয়া করে আমাদের দুইজনে একটু মাফ করে দাও, আমরা কারফিউ উঠাই নেব, লোকজনের কাছে আমাদের কথাটা বলো না। আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীজি বললেন, চাচা জান আপনাদের নামটা আমি বলবো না, আপনাদেরকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মুজাম্মিল বলে ডাকি, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আমার নবীজিকে কম্বল মুড়ি দিয়ে অল বেলে ডাকি, আর আমরা আল্লাহর নবীকে রহমাতাল্লিল আলামিন বলে ডাকলে কিছু লোকের গাত্রদাহ হয়ে যায়, কয় যে হুজুর এইটা বেদাত হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? এটা কি বেদাত? না, জোরে বলেন এটা কি বেদাত? না। আমার বাবারা, ওরা বলে যে আত্মশ্রী হুজুর জাদুকর, জাদু করে সব নিয়ে গেল। আমি বলি হ্যাঁ, আমার হুজুর কেবলা জান পৃথিবীর সব থেকে বড় জাদুকর। আমার ভাইরা গো, এই জাদু হলো আল্লাহর প্রেমের জাদু। কিসের জাদু? জোরে বলেন কিসের জাদু? সকলে একটু কালে লা ইলাহা ইল্লাল্লাহ, কি শোনেন কি শোনেন না? জোরে বলেন শোনেন কি শোনেন না? আমার বাবারা, আল্লাহর ওলিদের কথা আল্লাহ তাআলা শুনেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইনায়েতপুর দরবার শরীফে, ইনায়েতপুর দরবার শরীফে ওই যমুনা নদী ভাঙতে ভাঙতে একেবারে ইনায়েতপুর দরবার শরীফের কাছে চলে আসলো। আমার বাবারা, আমার দাদা হুজুর কেবলা জানের রওজার শরীফের কাছে চলে আসছে। দাদা হুজুর কেবলা জান প্রায় 40 জন লোক রে খেলাফতি দেশে। কয়জন?
40 জন।
জোরে বলেন কয়জন রে? 40 জন লোক রে। আমার বাবারা, যমুনা বানতে বানতে দাদা হুজুর কেবলা জানের রওজা শরীফের পাশে চলে আসলো। অন্য অন্য যাদেরকে খেলাফতি দেওয়া হয়েছে, চাচা হুজুর যারা আছেন, আমাদের দাদা হুজুর কেবলা জানের সন্তানেরা, আমাদের চাচা হুজুর ইনায়েতপুর যারা আছেন, আমার বাবারা এক এক করে সবাইকে খবর দিল যে আপনারা আসেন, আপনাদের পীরের মাজার শরীফের পাশেই যমুনা নদী ভাঙতে ভাঙতে চলে আসছে, আপনারা যে যা পারেন কিছু করেন। সবাই গেল, সবাই গিয়ে দোয়া করলো, মুনাজাত করলো, কিন্তু কোনো কথাই কাজে
আসলো না।
চন্দ্রপাড়া পীর সাহেব গেলেন, ওই আমার ভাইরা টাঙ্গাইলের পীর সাহেব দাদা হুজুর কেবলা আন্তিনাকে খেলাফতি দিয়েছেন, খাজা মুকিমউদ্দিন, উনিও গেলেন, আরো অনেকেই গেলেন, কিন্তু কারো দোয়ায় কোনো কাজ হয় না। যমুনা ভাঙতে ভাঙতে আসতেছি, পরিশেষে আমার হুজুর কেবলা জানের কাছেই একটা চিঠি পাঠানো হলো যে মওলানা সাহেব, আমার হুজুর কেবলা জানের নামে চিঠি লিখছি ইনায়েতপুর দরবার শরীফ থেকে, যে আপনি তাড়াতাড়ি আসেন, আপনি যদি কিছু করতে পারেন তাহলে আপনি এসে করেন, কারণ আপনার পীরের মাজার শরীফের পাশেই যমুনা ভাঙতে ভাঙতে চলে আসছে। কেবলা যান হুজুর চিঠিটা পেয়ে, এমন আদব, কেমন মহান অলি, কেমন বিশ্ব অলি গো আমার ভাইরা। আল্লাহর অলি কেমনিতে হয়, আদব জান নাই শাল্লা রহমত প্রাপ্ত হয়রা। কেবলা যান হুজুর চিঠিটা পেয়েই সাথে সাথে মাথায় নিলেন, চুমু খাইলেন, কপালে ছোঁয়াইলেন, মাথায় নিলেন, মাথায় নিয়ে হুজুর শরীফ থেকে ভিতর বাড়িতে চলে গেলেন। পীরের দরবারের চিঠি, কোথাকার চিঠি? পীরের দরবারের চিঠি। আদব, আদবে আউলিয়া হয়, বিয়াদবে হয় শয়তান, ঠিক না বে? ঠিক, আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। আমার ভাইরা, আদব জান্নায় পৃথিবীর কোথাও তার জায়গা নেই। পাগলও যদি হয়, সেই পাগলটার যদি আদব থাকে, মানুষ তারে টাকা পয়সা দেয়, দেয় কি দেয় না? লেখাপড়া শিখলো, আলেম হোক আর বে আলেম হোক কোনো কথা নাই, কিন্তু আদব কায়দা নাই, কোথাও দুনিয়া তার স্থান নাই, জায়গা নাই। সুতরাং আমাদের তরিকতের প্রথম সবক হলো যে বাবা, প্রথম হলো আদব। প্রথম কি? আদব। চারটে জিনিস, আদব, বুদ্ধি, মহব্বত এবং সাহস। এই চারটে জিনিস যার থাকে, সেই তরিকতের জীবনে অনেক দূরে গিয়ে যায় এবং সে আল্লাহকে পায়। বিশ্ব জাকের মঞ্জিলে যারা গিয়েছেন দেখেছেন যে সেখানে আদব ছাড়া কিছু নাই। আপনি যেখানে যাবেন আদব, রওজা শরীফে যাবেন আদব, খাবার জায়গায় যাবেন আদব, নামাজের সময় আদব, আজান হয়েছে আর আপনি ঘ্যাট ঘ্যাট করে উঠে আপনি সুন্নাত নামাজ পড়া শুরু করলেন, তা কিন্তু হবে না। দরবার শরীফে নিয়ম আছে, আছে কি নাই?
আছে।
মাইকে হুকুম দেওয়া হবে যে বাবারা আপনার সকলে দাঁড়ায় সুন্নাত নামাজ আদায় করেন। লক্ষ লক্ষ মানুষ একই সাথে সুন্নাত নামাজ পড়তেছে, কিন্তু এই আদবটুকু যদি না থাকতো, আজানের সাথে সাথে একজন সুন্নাত পড়তে, একজন দাঁড়াইতেছে, উঠাইতেছে, বসতেছে, অনেকের রুজু করার সমস্যা হয়ে যায়, তো তাই না? সময় দেওয়া হয়, এখন দাঁড়ান, উঠে সকলে সুন্নাত পড়েন। আপনারা যাবেন, আপনারা গিয়ে দরবার শরীফে দেখবেন রজব শরীফে ঢুকবেন আদব, হুজুর শরীফে ঢুকবেন আদব, আদব ছাড়া সেখানে কিছু নাই, বিয়াদবের জায়গা হবে না। আমার বাবারা, আদবে আউলিয়া হয় আর বিয়াদবে হয়ে যায় শয়তান। আমার বাবারা, আমার বন্ধুরা, কেমন আদব? আমরা যেভাবে যাই, অনেকে কয় যে এটা কি প্রতিমার সামনে যায়নি, আটটুসি আমরা যাই, জোরহাত করে যাই, এটা কোন বাধ্যবাধকতা নাই, হুজুর শরীফে যাই, রওজা শরীফে যাই, এইভাবে আদবের সাথে, এইটা বাধ্যবাধকতা না যে আপনি রওজা শরীফে যাবেন, এইভাবে আপনি, এইভাবে আপনি জোরহাত করে যান, হুজুর শরীফে ঢুকবেন, জোরহাত করে ঢোকেন, এমন কোন বাধ্যবাধকতা নাই। আবার অনেক সময় দেখা যায় অনেকে রওজা শরীফে যে চুমু দেয়, আমার বাবার, আমার সমস্যা হয়েছিল, আপনি অনেকেই দেখেছেন, অনেকেই জানেন, ঠিক না ভাই? অনেক ভাইরা জানেন যে আমি হাঁটতে পারতাম না, চলতেই পারতাম না, এমন অসুবিধা হয়ে গেল, ডাক্তার দেখাইলাম কোনো কাজেই আসে না। ডাক্তার একটা সময় বলে দিল যে আপনার এই বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। আমি তখন বিছনায় পড়ে গিয়েছি, আমার বাবার, আমার ভাইরা আমারে দরবার শরীফে নিয়ে গেল। দরবার শরীফে নিয়ে যাওয়ার পরে আমাদের শেষ ঠিকানা হলো দরবার শরীফ। আমি মনে মনে চিন্তাও করে ফেললাম, আমার স্ত্রীকে বললাম যে আমি দেখি বাংলাদেশে ডাক্তাররা যখন পারতেছে না বলে দেশে, দেখি ইন্ডিয়ায় যাওয়া যায় কিনা। অনেকে আমার বললো ইন্ডিয়ায় যান, কিন্তু ইন্ডিয়ায় ডাক্তার কি করবে? আমার ভাইরা, আমাদের শেষ ঠিকানা হলো বিশ্ব জাকের মঞ্জিল। আমাদের যাই হোক, আমার বাবার কদমে যাব, দরবার শরীফে যাব, আমার হুজুর কিবলা দানের কাছে নালিশ করব, তারপর যে ফয়সালা হয় সেইটা করব, ঠিক না বে? ঠিক। আমার ভাইরা, দরবার শরীফে গেলাম, দরবার শরীফে যাওয়ার পরে ভাইজানের কাছে নালিশ করলাম, নালিশ করার পরে বাবারা, ভাইজান আমাকে বললেন, মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব বললেন যে আপনি আমারে বললেন তুই গিয়ে তুই মুই করে আমাকে বলে, তুই বলে ডাকে, খুব স্নেহ করেন ভাইজানরা আমাদের, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজো ভাইজান মুজাদ্দিদি। সেদিনও দেখা হলো, আমাকে বলতেছে রফিক তুই মৌলানা রফিক না? আমি বললাম ভাইজান। বল তুই কেমন আছিস? আমি বললাম ভাইজান খাজার অশেষ নেক দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। ভাইজান আমাকে বললেন যে তুই রওজা শরীফে গিয়ে কান্নাকাটি কর, কে কেমন আছে এটা দেখে বলা যাবে না, রওজা শরীফে গিয়ে মৃত্যুর যন্ত্রণা কাকে বলে আমি দেখেছি মাঝে মধ্যে মৃত্যুর মুখোমুখি চলে যাইতাম। অনেকে আমার স্ত্রী মনে করতো, আমার পরিবারের লোকজন মনে করতো যে মৃত্যু হয়ে গেছে, আর মৃত্যু বরণ করেছি, বেহুশ হয়ে যাইতাম, এমন ব্যথা। এই বা ডান পায়ের গোড়ালির থেকেই মাজা পর্যন্ত ব্যথা, চলতে পারতাম না, ফিরতে পারতাম না, এমন অসুবিধা হয়ে গেল আমার। বাবারা ভাইজানের কথা অনুযায়ী রওজা শরীফে গেলাম, মৃত্যু যন্ত্রণা কি জিনিস বাবারা ভাইরা আমার, আমি বুঝতে পেরেছি আমার বাবারা। রওজা শরীফের ভিতর গিয়ে আমি সিজদায় লুটে পড়ে কাঁদতেছি, সিজদায় পড়ে কাঁদতেছি। এখন অনেকেই দেখলে মনে করবে যে এই লোক তো কেমন লোক, টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি জুব্বা গায়ে রওজা শরীফে যে সিজদায় পড়ে রয়েছে, হুজুরের বুঝি সিজদা করে। আসলে তা না, এক মহিলা আর এক যুবক রাস্তার ধারে সাগরের পাড়ে হাঁটাহাঁটি করতেছে, সাগরের পাড় দিয়ে। এক লোক বলতেছে, কি রে হ্যাঁ, এরা কি দুইজন প্রেম করে নাকি? হ্যাঁ, আসলে পরে খোঁজ নিয়ে দেখে যে না, আসলে তারা মার সন্তান, মার সন্তান। হঠাৎ করে দেখেই কোনো কিছুকে আগে মন্তব্য করা ঠিক না, যাবে না। আমি কিন্তু সিজদায় পড়ে, উবুর হয়ে সিজদায় পড়ে আমি কাঁদতেছি যে হে আল্লাহ, তোমার অলির দরবারে আসছি, মহান অলির কদমে আসছি, তুমি দয়া করে আমার বাবার খাতিরে হুজুর কেবলা জন সিলাই তুমি আমারে মাফ করো। একজন লোক আইছে পিছনে, তো আমার এরকম দেখছে, মিয়া উঠেন, আপনি এখানে সিজদায় পড়ি, রওজা শরীফে মাজার শরীফে আপনি দেখেন না লেখা আছে যে মাজার শরীফে সিজদা করা নিষেধ? আমি এইভাবে তাকাইছি, তাকানো আমার তাকানো দেখে তাতে সারি দিয়ে ভাগিছে। তারপরে আমি আবারও মাথা নুয়ায় সিজদায় পড়ে কাঁদতেছি, আমার চোখে পানি। আর এক লোক আসছে, সেও টানে উঠেছি, টানে উঠানোর পরে ওই লোকরে ধরলাম যে বাবা যে আপনার বাড়ি কোথায়, বাইগো আপনার বাড়ি কোথায়? বলতেছে আমার বাড়ি ঢাকার জেলা। তো বললাম যে ঢাকার জেলা ভালো কথা, তা আমি যে সিজদায় পড়ে আছি, আমি কি মাজারে সিজদা করতেছি, এই রওজা শরীফে সিজদায় আছি, না কি সিজদা করতেছি আপনি কি জানেন? আমি তো আল্লাহর সিজদা করতেছি, আমি যে মাথা নুয়ায় এখানে পড়ে আছি আপনি তো আমার সম্পর্কে জানেন না, আমি আল্লাহর কাছে কান্দতেছি। আপনি ওই মাঠের ভিতরে গিয়ে যদি সিজদায় পড়ে কান্দেন, আল্লাহ শুনবে কি শুনবে না? সিজদা কি শুধু নামাজের সময় হয়, আরো অনেক সময় সিজদা হতে পারে। ব্যথিত মানুষের হৃদয়ের কথা আল্লাহ বেশি শোনে, ঠিক না? ঠিক, আমি কান্দতেছি আমার বাবারা। দুনিয়ার কোন মানুষ তো নাই, ব্যথার কোন ব্যথিত নাই, কোন ডাক্তার নাই, কবিরাজ নাই, ডাক্তার বলে দিল, কবিরাজ বলে দিল আপনার চিকিৎসা নাই, কিন্তু আল্লাহর কাছে তো চিকিৎসার অভাব নাই। আছে জোরে বলেন, আছে জোরে বলেন, সুবহানাল্লাহ। কান্দতেছি, দরবার শরীফে আমারে নিয়ে আসলো, ধরে বাসায় নিয়ে আসলো খুলনায়। আমার দয়াল বাবা জান কেমন মহারণী, গত বছরের ঘটনা আমি বলতেছি। আমার বায়েরা গো, আমার বন্ধুরা গো, আমার দয়াল বাবা জান কেমন একজন মহান অলি, নিজের জীবনে যা ঘটে গেল এর থেকে বড় সত্য আর কিছু নাই। আছে, এর থেকে বড় সত্য আর কিছু নাই। আপনার জীবনে বড় আঘাত পেয়েছেন, আপনি জানেন যে সেই ব্যথা কেমন ব্যথা। যাকে সাপে দংশন করেছে সে জানে যে সাপের বিষ কত কঠিন, কত পীড়াদায়ক। অন্য লোকে কি জানে? না, জানে না। আমার ভাইয়েরা, আমি জানি, আমি বুঝেছি যে মৃত্যু কেমন জিনিস, মৃত্যু দুয়ার থেকে আমি ফিরে এসেছি। আমারে বাসায় নিয়ে আসলো, আমি কান্দি, বসে বসে কান্দি। স্বপ্নের মধ্যে দেখলাম আমার ভাইয়েরা, আজ থেকে প্রায় 10 বছর হয়ে গেল আমার হুজুর কেবলাজান উফাত হয়ে গেছেন, 2001 সালের কথা। কেবলাজান হুজুর দুনিয়া থেকে শরীয়তে পর্দা নিলেন। আমরা বলে থাকি ওলি আল্লাহরে মরে যায়, যারা বলে ভাই, আমি বলি আপনারা যে সমস্ত অলির কাছে গিয়েছেন তারা মারা যেতে পারে, কিন্তু আমার কেবলাজান হুজুর মরেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আলা ফাইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, সাবধান, নিশ্চয় ওলি আল্লাহগণ মৃত্যুবরণ করেন না, আল্লাহর ওলিগণ অমর। এটা কার কথা? আল্লাহ রসুলের কথা, যে আল্লাহর ওলিগণ অমর। হাদিসের কথা, আল্লাহর ওলিরা মরে না। আরে মরে না রে আল্লাহর ওলি, রওজাতে আছে খাজা বাবা ফরিদ পুরি রওজাতে কাঁদে। হায়রে মরে নাই রে আল্লাহর ওলি, রওজাতে আছে খাজা বাবা ফরিদ পুরি রওজাতে কাঁদে। আমার বাইরা গো, আমি কান্দি, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার হুজুর কেবলা জানের খেদমত করেছি, গুলামি করেছি, হুজুর কেবলা জানের কাছে থাকার সুযোগ হয়েছে। আমার ভাইরা দেখেছেন যে 90 সাল থেকে একেবারে 97 পর্যন্ত হুজুর কেবলা জান যতদিন জামাতে আসতে পারতেন ততদিন পর্যন্ত দাঁড়ায় জামাতে নামাজ পড়তে পারতেন। আমি এই গুলাম হুজুর কেবলা জানে যায় নামাজ মুবারক বিছাই দিতাম। মাঝে মধ্যে কেবলা জান হুজুরের পদ মুবারকে চটি মুবারক উঠাই দিতাম, তসবি মুবারক ধরাই দিতাম। আমার ভাইরা গো, আমি গুনাহগার মানুষ, জীবনের থেকে বড় নিয়ামত আর আমার কিছু নাই। আমি কানতে লাগলাম, স্বপ্নের মধ্যে দেখলাম হুজুর কেবলা জানকে দক্ষিণ হুজরা শরীফে যে গিরিল দিয়ে ঘেরা, এই হুজরা শরীফের মধ্যে আমি দেখলাম হুজুর কেবলা জান 90 সালে যেমন দেখেছি সুন্দর পোশাক, সাদা পোশাক, সাদা টুপি, হুজুর কেবলা জান শুয়ে আছেন, একটা লুঙ্গি পরিহিত কেবলা জান হুজুর, পশ্চিম দিকে মাথা দিয়ে পূর্ব দিকে পা দিয়ে হুজুর কেবলা জান শায়িত আছেন। হুজরা শৈবে আমি দিনের বেলা যেইভাবে হামাগুড়ি দিয়ে চলি, আমার বাবারা, আমি হামাগুড়ি দিয়ে হুজরা শৈবের মধ্যে আমি ঢুকলাম। আমি কাঁদতেছি, হুজরা শৈবের মধ্যে ঢুকার পরে কেবলা জান হুজুরের খাট মুবারকের নিচেই গিয়ে বসলাম, খাট মুবারকের নিচেই বসলাম। হুজুর কেবলা জান উঠে বসলেন, বসে পা দুইটা নামায় দিয়ে বইছেন। কেবলা জান হুজুর আমাকে জিজ্ঞাসা করতেছেন স্বপ্নের মধ্যে যে তোমার কি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন্ত মানুষ যেভাবে কথা বলে ঠিক কেবলা জান হুজুর, সেইভাবে জীবন্ত মানুষের মতো কেবলা জান হুজুর কথা বলতেছেন যে বাবা তোমার কি হয়েছে। আমি ঠিক এইভাবে পা খাইলাম হুজুর কেবলা জান কি বলতেছি, দয়াল বাবা জান আমার পায়ের গুড়ালির থেকে যে রগ উঠছে মাজা পর্যন্ত, এই গুড়ালি এই রগে ভীষণ ব্যথা বাবা, আমি চলতেও পারি না, আমি হাঁটতে পারি না, আমি কাঁদতেছি আর বলতেছি। আমার বাবারা, আমি স্বপ্নের মধ্যে দেখলাম হুজুর কেবলা জান তিনার ডান পায়ের বিদ্যা আঙ্গুলি আমার এই রগের উপরে টাচ করাই দিলেন, লাগাই দিলেন। আমি দেখতেছি যে আমার পায়ের ভিতর থেকে ব্যথাগুলি এই গুড়ালি দিয়ে চেলার মতো বেরোয়, দৌড়ায় দৌড়ায় পালায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা দৌড়াই যাইতেছি, কেবলা জান হুজুর বললেন বাবা তোমার এই ব্যথা ভালো হয়ে যাবে, আর একটা ট্যাবলেটের কথা বলে দিলেন, একটা ট্যাবলেট দেখাই দিলেন যে তুমি এই ট্যাবলেটটা খাইবা, ট্যাবলেটও দেখাই দিলেন। ভাইরা আমার একটা ছোট্ট দোকান আছে খুলনায়, এলোপ্যাথি ওষুধের দোকান, আমি ট্যাবলেট সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে দেখি যে 80% ব্যথা আমার পায়ে নাই, 80% ব্যথা চলে গেছে। আমার স্ত্রীকে বললাম যে তাড়াতাড়ি, সকালবেলা বললাম যে একজন লোক দিয়ে রিক্সা রাখো, আমি ওষুধ খুঁজতে যাব। ওষুধ খোঁজার জন্য বের হলাম, সারা হেরাজ মার্কেটে খুব ওষুধ পাই না, মাত্র 3টা ট্যাবলেট পাইলাম। এই ট্যাবলেট হলো সুইজারল্যান্ডের ট্যাবলেট। কোথায়? সুইজারল্যান্ড। আমার হুজুর কেবলা জান কেমন ডাক্তার, কেমন ডাক্তার, কেমন হাকিম, যে একজন মুরিদের কি লাগবে, সুইজারল্যান্ডের ট্যাবলেট লাগবে, তাও হুজুর কেবলা জান স্বপ্নে বলে দিলেন। আমার ভাইরা, তিনটা ট্যাবলেট পাইলাম, তিনটা ট্যাবলেট এনে একটা ট্যাবলেট খাওয়ার পরে আমি দেখি যে আমি সুজা হয়ে দাঁড়াইছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা ট্যাবলেট খাওয়ার পরে আমি পরিপূর্ণভাবে সুস্থ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা গো, এই যে আমি সুস্থ হয়ে গেলাম, আমার বাড়া আল্লাহর অলিগণ হলো আমার, আল্লাহর নবীগণ আমার, আমার নবীজি রওজা মুবারকে আছেন, আমার নবীজি হায়াতুন নবী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি হায়াতুন নবী না, আমার নবীজি জিন্দা নবী। আজকে তোমরা আমার হুজুর কেবলা জানের বিরুদ্ধে বদনাম করো। আজকে অনেকে ধারণা ছিল যে আট্টুসি হুজুর ওফাত হয়ে গেলে ইন্তেকাল করলে আর কোনোদিন আট্টুসি মানুষ যাবে না, ঠিক না বেটি? আমার বাবা আট্টুসি কেন মানুষ যাবে না, আমার কথা আমি বললাম। এরকম হাজার হাজার প্রমাণ, লক্ষ লক্ষ প্রমাণ যে কেবলা জান হুজুর ওফাত হওয়ার পরেও এরকম বহুত মানুষ কে কেবলা জান হুজুর স্বপ্নের মধ্যেই হয়তো মুসিবতে পড়ে গেছে, কেবলা জান হুজুর তাকে বলে দিয়েছে বাবা তুমি এইটা করো তোমার মুসিবত দূর হয়ে যাবে। এমনিতে কি আট্টুসি এরকম লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়? যত কি বাদ করো, বদনাম করো, শিকল দিয়ে মানুষের পায়ে যদি রশি বেঁধে রাখো তারপরেও কিচ্ছু আসে যায় না, সেই শিকল ছিন্ন করে হলেও আমার কেবলা জান হুজুরের দরবে মানুষ যাবে কি যাবে না?
যাবে।
জোরে বলেন যাবে কি যাবে না? আমার ভাইরা আজকে বদনাম করো, ওই শিয়ালে মুরগি খাইতে না পেরে কয় যে মুরগির গোস্ত আমার জন্য হারাম। কি কয়? মুরগির গোস্ত হারাম। আমার ভাইরা জমিদার বাড়ি একটা মোরগ, ভালো সুন্দর চেহারা একটা মোরগ হয়েছে, শিয়াল বনের ভিতর অন্যান্য শিয়ালের সাথে আপনার বাজি ধরেছে যে ওই যে জমিদার বাড়ির মোরগ দেখা যায় এই মোরগটা ধরে আনবে এবং আমরা সকলে ভাগযোগ করে খাবো। শিয়াল আসতেছে, শিয়াল আসা দেখে মোরগ লাফ দিয়ে গিয়ে আপনার গাছের ডালে বসেছে। মোরগ গাছের ডালে বসার পরে সে আসে কয় যে কিরে দোস্ত, তোমার আব্বা আমার আব্বার বন্ধু ছিল, দুইজনে কত মহব্বত ছিল, আহারে আমিও আসলাম তোমার সাথে একটু দুস্তি করার জন্য, আর তুমি চলে গেলে আসো আমরা দুইজনে একসাথে বসে একটু জামাতে নামাজ আদায় করি। শিয়ালে কি কয়? জামাতে নামাজ আদায় করি। মোরগে বলতেছে ঠিক আছে নামাজ যখন আদায় করবো আমি তো আজানটা দিয়ে নেই। কি করে নেই? আজান দিয়ে নেই। মোরগ মুরগি বিপদে পড়লো, এটা সংকেত আছে কিন্তু। মোরগে আজান দেয় জমিদার বাড়ির লাঠিয়াল বাহিনী, ওরা দেখে কিরে মোরগ এইভাবে চিল্লা পাল্লা করে কেন, লাঠি নিয়ে আসতেছে। শিয়াল লাঠি দেখে লোকজন আসা দেখি জঙ্গলের দিকে দৌড়। এখন মোরগে ডাক দিয়ে কয় দোস্ত আজান দিচ্ছি তুমি কেন দৌড়ায়? কয় যে আমার অজু ছুটে গেছে, অজু করে আসি। কি ছুটে গেছে? অজু নাই, অজু করে আসি। বনের ভিতর গেছে অন্য অন্য শ্রীগালে দর্শে, কিরে ভাই তুমি এই যে আমাদের সাথে বাজি ধরলে যে তুমি একেবারে ওই জমিদার বাড়ির মোরগ ধরে নিয়ে আসবা, কি হলো? কয় দূর, ওই মোরগের গোস্ত খাওয়া আমার জন্য হারাম। কি কয়? গোস্ত খাওয়া
হারাম,
হারাম। তা যারা কয় যে আট্টুসি গরু নিয়ে যাওয়া বেদাত, এই যে এত কিছু নিয়ে যাওয়া এগুলো বেদাত, তাদেরকে একটা মুরগির আন্ডা দিলে ওরা কি কোনোদিন ভাবে না যে এটা নাজায়েজ? জোর বলেন বলবে
না?
গরু তো দূরের কথা, মুরগি দিলেও মাশাআল্লাহ কয় যে বাবার এর মতো আর ভালো লোক আর কেউ হয় না। দুয়ার পর দোয়া হবে, দুয়ার পর দোয়া চলতে থাকবে। বিশ্ব জাকের মঞ্জিলের যেখানে জলসা হয় সারা বাংলাদেশে, যে ডায়েরি খুললে দেখবেন ভাই যান কয়েকশো, ইনশাল্লাহ প্রায় শতাধিক প্রোগ্রাম ডায়েরিতে লেখা আছে, যেখানেই যায় সেখানেই একটা দুইটা তিনটা গরু জবাই করে জাকেররা, জাকেররা কি করে? গরু জবাই করে, কুরবানি করে, মেহমানদারিতে করে, তবারক পাকায়। কয় যে আট্টুসি সব গরু শেষ করে ফেললো। এ ভাই এই এলাকায় কি গরু শেষ হয়েছে নি কোনোদিন? হ্যাঁ, কোনদিন গরু শেষ হয়েছে? সারা বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার গরু জবাই হয় কি হয় না? গরু জবাই হয়, কিন্তু তারপর বাংলাদেশে গরু সংকট, গরুর অভাব হয়েছে? গরুর অভাব হবে না, এইটা হলো আল্লাহ তাআলার স্বীকৃত নিয়ামত। এটা কি? আল্লাহ তাআলার স্বীকৃত নিয়ামত। এই আল্লাহ তাআলার কোন নিয়ামতকে কেউ যদি অস্বীকার করি, তিরস্কার করি, এটা ফতোয়ায় বলি যে আল্লাহ তাআলার কোন হালাল কোন নিয়ামতের বিরুদ্ধে যদি কেউ তিরস্কারমূলক কথা বলে তাহলে সে ফাসিক হয়ে যায়, আর সেই নিয়ামত অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়?
কাফের।
আমরা গরু নিয়ে যাই, কয় সব গরু শেষ হয়ে গেল। আমার ভাইরা, আটটুসির জাকিররা কোনোদিন কারো গোয়াল ঘর থেকে গরু ছেড়ে দিয়ে নিয়ে আটটুসি গেছে? জোরে বলেন, গেছে? যাই নাই। আটটুসি গরু যাক, আর গরু জবাই বাংলাদেশে হাজার হাজার হোক, গরু শেষ হবে না। কারণ এইটা হলো আল্লাহ তাআলার স্বীকৃত নিয়ামত। কুত্তার বাচ্চা কয়টা হয়? জোরে বলেন, প্রতি বছর কুত্তার বাচ্চা কয়টা হয়? কুকুরের বাচ্চা প্রতি বছর চারটে পাঁচটা করে বাচ্চা হয়। এলাকায় বহুত কুত্তা আছে, আছে না কুকুর? দেখবেন যে এক একটা চারটে পাঁচটা বাচ্চা হয়, কিন্তু গরুর বাচ্চা বছরে কয়টা হয়? একটা। এমন গরু আছে, গাভী আছে, যে দুই বছর পরে একটা বাচ্চা হয়, তাই না? কিন্তু হিসাব করে দেখেন এই মহল্লায় কয়জনের বাড়ি গাভী আছে আর কয়টা বাচ্চা হয় বছরে। কিন্তু তারপরে প্রতি বছর হাজার হাজার গরু, প্রতিদিন হাজার হাজার গরু খাওয়া হইতেছে এই দেশের, এই পৃথিবীর গরু কোনোদিন শেষ হয় নাই। কারণ এটা আল্লাহর স্বীকৃত নিয়ামত, বেহেস্তি নিয়ামত। আর কুকুর আল্লাহর স্বীকৃত নিয়ামত না। ওর যতগুলোই বাচ্চা হোক, দেয়া যায় মাসের পরে, মাস শেষে দেখা যায় যে বাচ্চা খুঁজে আর পাওয়া যায় না। ঠিক না বে? ঠিক। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহর ওলিকে আল্লাহ ভালোবাসেন। আমার কেবলা জান হুজুর মহান ওলি যে কথা বলতেছিলাম, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, যমুনা ভাঙতে ভাঙতে দাদা হুজুর কেবলা জানে রওজা শরীফের পাশে চলে আসলো। সবাই ফেল, সবাই কি? সবাই ফেল। এইবার দরবার শরীফে খবর আসলো কেবলা জান হুজুরের কাছে। কেবলা জান হুজুর বললেন, বাবা তোমরা রেডি হও। জাকের ভাইদেরকে প্রস্তুতি নিয়ে বললেন কেবলা জান হুজুর, ওই রাত্রেই লঞ্চে করে 10-15টা লঞ্চ বোঝায় জাকেরদেরকে নিয়ে ইনায়তপুরের দিকে রওনা করছেন। কোথায়? ইনায়তপুর। ইনায়তপুরে রওনা করলেন। যাইতে যাইতে ইনায়তপুর যাইতে যাইতে কেবলা জান হুজুর সকাল হয়ে গেল। আমার ভাইরা সকালবেলা যায় জাকের ভাইরা হাজির, সব জাকের ভাইদের কেবলা জান হুজুর নামাই দিলেন লঞ্চের থেকে, যে বাবার আপনারা যে দরবার শরীফে গিয়ে, ইনায়তপুর দরবার শরীফে বাবা আপনারা যান, নেমে বাবা আপনারা অজু করেন, গোসল করেন, গোসল করে অজু করে বাবা আপনারা খানা খান আর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। কেবলা জান হুজুর লঞ্চের ভিতরে থাকলেন। কোথায়? লঞ্চের ভিতর। প্রচন্ড স্রোত, এমন স্রোত বইতেছে আর ভাঙতেছে। আমার ভাইরা, কেবলা জান হুজুর লঞ্চের ভিতরে থাকলেন। লঞ্চের ভিতরে থেকে আমার ভাইরা সেই রাত চলে গেল, আমার বাবারা দিন চলে গেল, রাত চলে গেল। সকালবেলা হুজুর কেবলা জান যেখানে সব থেকে বেশি বেশি ঘোল পড়েছে, যেখানে সব থেকে পানির বেশি স্রোত, সেখানে কেবলা জান হুজুর বাঁশের মাথায় আল্লাহু আকবার লেখা একটা পতাকা বেঁধে দিয়ে হুজুর কেবলা জান সেখানে একটা বাঁশ গিলেন। যারা দেখেছেন সেই সকল জাকের বাহেরা বলেন যে বাসটা গেড়ে দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে স্রোতের গতি পরিবর্তন হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। স্রোতের গতি পরিবর্তন হয়ে গেল। আমার বন্ধুরা, স্রোতের গতি পরিবর্তন হয়ে গেল এবং সেই দিন থেকে ভাঙাও বন্ধ হয়ে গেল। সেই মুহূর্ত থেকে ভাঙা অফ। আমার বাবারা, আমার ভাইরা, কেবলা জান হুজুর বললেন যে বাবা আমার কাছে এই যে আমি রাত থাকলাম, আমার সাথে খিজির আলাইহি সালামের বৈঠক হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার বৈঠক হয়েছে? আমার সাথে খিজির আলাইহি সালামের বৈঠক হয়েছে। এমন বৈঠক হয়েছে বাবারা, খিজির আলাইহি সালামের সাথে কথা হয়েছে কিয়ামত পর্যন্ত আর কোনো দিন এই যমুনা ইনায়তপুরের দিকে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পীরের রওজার দিকে আর কোনো দিন কিয়ামত পর্যন্ত বাবারা আর কোনো দিন এই এই যে যমুনা, এই যমুনা আর কোনো দিন এই দিকে আসবে না। আমার ভাইরা, কিবলা জান হুজুর বৈঠক করলেন হযরত খিজির আলাইহিসসালামের সাথে। সেই দিন থেকে চর পড়তে পড়তে আমার ভাইরা এখন যমুনার চর ইনায়েতপুর জমিন থেকে 5-6 কিলোমিটার দূরে চলে গেছে। যমুনা 5-6 কিলোমিটার দূরে চলে গেছে। আমার বাবারা, আল্লাহর ওলি, আমার দয়াল বাবা জান এমন মহান ওলি আল্লাহ, যার কথা ওই যমুনা নদীও শুনে। আরে গাউস আজম খাজা বাবা লও হাজার হাজার সালাম, সবাই বলে আরে খাজা বাবা পড়ি পড়ি লও হাজার। তুমি কামেল কামেল লি তব বীর শায়নায় পুরি ওই কদমে যাকে রঞ্জানাই ও যুদ যুদ সালাম। আর খাজা বাবা ফরিদ পুরি লও হাজার তব পাতাওয়াজ বলে আজ রোশন সারে জাহান আর বিশ্ব যাকের মঞ্জিল হলো বিশ্ববাসীর পূর্ণ স্থান। আর খাজা বাবা পারি না সোনার মদিনা। সেই এলেম যদি অর্জন করতে হয়, সেই বিদ্যা যদি অর্জন করতে হয়, আমার নবীজির প্রেমে নিজেকে উজাড় করে দিতে হবে, ঠিক না বেঠি? আমার নবীজির প্রেমে নিজেকে উজাড় করে দিতে হবে। আমার ভাইরা, আমার নবীজিকে মহব্বত করলো, আমার নবীজির যারা ভালোবাসলো তাদের জীবনে কিয়ামত তারা হাসিল করলো, কি ঠিক না বেঠি? আমার গো, আমার নবীজির প্রিয় সাহাবী হযরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? হযরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবারা আল্লাহ নবীর এমন গোলামি করলো, খেদমত করলো। আমার বাবারা কোটি কোটি টাকার সম্পদ আমার নবীজির কদমে হযরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু আমার নবীজির কদমে উজাড় করে দিলেন। কোটি কোটি টাকার সম্পদ আমার নবীজির কদমে উজাড় করে দিলেন। আমরা কি নবীজিকে পাইছি? আরে জোরে বলেন, পাইছি? এইটা কি নবীর যুগ? এটা নবীর সময় না, নবী নাইবে নবীদের যুগ। আমরা নাইবে নবীদের মহব্বতে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আমরা এই মজলিসে বসে আছি, ঠিক না বেঠি? এই যে মজলিস সাজানো হলো, আপনি অনেকেই টাকা দিয়েছেন, খেদমত দিয়েছেন, আবার অনেকেই পয়সা করে দেন নাই, তাই না? অনেকেই খেদমত দেন নাই নবীর মজলিসে, যে একটা টাকা দিয়েছে আল্লাহ তাআলার দপ্তরে সাথে সাথে ওই বান্দার নামটা লেখা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার নবীজি বললেন, কে আছো গো, কার আছো? তোমার নবীর কদমে যে যা পারো তোমরা দান করে দাও। আমার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে সবকিছু আমার নবীর কদমে আমি বিলাই দিলাম। জোর বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক কাকে বলে? ও ভাই, আমরা জলসায় আছি, দশটা টাকা দিতে অনেকের খুব কষ্ট হয়, হয় কি হয় না? জোরে বলো, হয় কি হয় না? দেখা যায় ছেলে যদি মেয়ে যদি অসুস্থ হয়ে যায়, টাকা কোথা থেকে আসবে খবর থাকে না, ঠিক না? কিন্তু জলসায় আসলে, মাহফিলে আসলে আমরা টাকা বের করতে চাই না। হুজুর যতই ওয়াজ করুক, পকেটটা আরো একটু বাঁকা করে দেই যে টাকা যাতে না বের হয়। হুজুর যাই বলুক, আমার বাবারা, আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সব কিছু বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে আমার নবীজির কদমে আসতেছেন। স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রিয়তম স্বামী, আপনি কোথায় যাইতেছেন? বলতেছেন, আমি আমার নবীজির কদমে যাইতেছি, আমার নবীজির কদমে কিছু নজরানা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু বিক্রি করেছে, কিছু নজরানা? জোরে বলেন কিছু? সব বাড়ি ঘর জমি জমা ব্যবসা যা ছিল সব বিক্রি করে, একটা টাকা পয়সা যা ছিল সব দেরহামগুলো মুদ্রাগুলো একটা কাপড়ে বেঁধে পুটলা করে